আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই সপ্তাহের রিসালা জাদু সম্পর্কিত তথ্য। এই বিষয়টি নেকি দাওয়াতের 467 থেকে 482 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তাফার প্রতিপালক, যে কেউ এই পুস্তিকা জাদু সম্পর্কিত তথ্য পড়ে বা শুনে নিবে তাকে জাদু এবং জিনের অনিষ্টতার প্রভাব ও বদনজর থেকে হেফাজত করে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ শরীফের ফজিলত। আল কওলুল বদী নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দুরুদ পাঠ করাটা তোমাদের দোয়াসমূহের সংরক্ষণকারী, তোমাদের আমলসমূহের পবিত্রতার কারণ এবং আল্লাহ পাকে সন্তুষ্টির মাধ্যম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সুন্নত প্রচার করার আগ্রহ বৃদ্ধির জন্য একটি মাদানী বাহার শ্রবণ করি। আওকারা জেলার দীপালপুরের এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ হল, দীপালপুরে আমাদেরকে সেখানকার ধনী পরিবার হিসেবে গণ্য করা হতো, কিন্তু আফসোস যে আমার বুদ্ধি হওয়ার আগেই আমার বড় ভাই অসৎ বন্ধুদের সাহচর্যের কারণে মদ পানে অভ্যস্ত হয়ে গিয়েছিল। অসৎ সাহচর্য ও মদ পানের কারণে ভাই আমাদের লেখাপড়ার দিকে কোনো খেয়ালই দিল না। নেশা ছাড়া অন্য কিছুর প্রতি তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। ধীরে ধীরে নেশার বদ অভ্যাস তাকে ঘরের মালামাল বিক্রি করতে বাধ্য করে দিল। এক পর্যায়ে তিনি কাপড়ের দোকান, ফ্যাক্টরি এবং একটি পুরো মার্কেট, যাতে কয়েকটি দোকান ছিল, নেশার আগুনে ঢেলে দিল। ঘরে লাগা আগুন থেকে ঘরের মানুষ কিভাবে বাঁচবে? অবশেষে যা হওয়ার তাই হলো, অর্থাৎ তার ছোট ও আমার বড় ভাইও নেশায় অভ্যস্ত হয়ে গেল। সেই আগুন আরও জোরে প্রজ্বলিত হলো, তখন আমিও সেই পথে এসে গেলাম এবং আমিও নেশায় অভ্যস্ত হয়ে গেলাম। শ্রদ্ধেয় আম্মা জান, যিনি প্রথম থেকে বড় ভাইদের নেশার কারণে মর্মাহত ছিলেন, আমি মর্মবেদনায় আরও বৃদ্ধির কারণ হয়ে গেলাম। অবশেষে আমাদের ভাগ্য কিছুটা এভাবে জাগ্রত হলো, আমাদের মেজ ভাই যে কিনা নেশার আপদ থেকে মুক্ত ছিল, সে আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত দিনী পরিবেশে আসা যাওয়া করতে লাগলো। দিনী পরিবেশের সাথে সম্পৃক্ততার বরকতে কখনো কখনো আমাকেও একক প্রচেষ্টা করে ইজতিমায় নিয়ে যেতে সফল হয়ে যেত, কিন্তু যেখানে আমার মন বসত না কিন্তু সেখানে আমার মন বসত না তবে আমার ভাই একক প্রচেষ্টা অব্যাহত রাখলো আর আমাকে ভালোবাসার সহিত বুঝিয়ে ইজতিমায় নিয়ে যেতে থাকে। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের একক প্রচেষ্টার বরকতে আজ আমরা সকল ভাই যারা কিছুদিন পূর্বেও নেশায় আসক্ত ছিলাম, তওবা করে দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমার যখনই বিগত সময়ের কথা স্মরণ হতো, তখন অন্তর কেঁপে উঠত যে যদি দাওয়াত ইসলামী দিনী পরিবেশ না পেতাম তবে আমাদের কি অবস্থা হতো। হয়তো এমনই হতো যে আজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতাম আর আমাদের আপন জনেরাও আমাদেরকে ধিক্কার দিতে থাকতো, কিন্তু আলহামদুলিল্লাহ দিনী পরিবেশের সুবাদে আমাদের শুকনো বাগানে পুনরায় আনন্দের মাদানী বসন্ত এসে গেল। আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে আমি এই বর্ণনা দেওয়ার সময় 63 দিনের মাদানী তরবিয়তি কোর্স করছি আর সবার বড় ভাইজান প্রায় 17 মাস ধরে আশিকানে রসুলের সাথে সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফর করছে। দাওয়াতে ইসলামী কি কাইয়ুম, দোনো জাহা মে মচ যায় ধুম, ইস পে ফিদা হো বাচ্চা বাচ্চা, ইয়া আল্লাহ মেরি ঝুলি ভর দে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মাদানী বাহারের আলোকে নেকি দাওয়াত। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, একক প্রচেষ্টার মাধ্যমে সুন্নতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করার বরকতে 3 মদ্যপায়ী ভাই দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল। মদ্যপায়ীর ক্ষতিকর দিক আপনারা লক্ষ্য করেছেন যে সে কারখানা, কাপড়ের দোকান ও নিজের মার্কেট সব কিছু নেশার আগুনে ঢেলে দিয়েছিল। আসলেই মদ খুবই খারাপ জিনিস আর এতে দুনিয়া ও আখিরাত উভয়েরই ক্ষতির শিকার হতে হয়। মদ এমন খারাপ এক আপদ যে এটিকে ওষুধ হিসাবেও পান করা যাবে না, যেমনটি হযরত তারিক বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের ব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তিনি আরজ করলেন, আমি তো এটি ওষুধ হিসেবে তৈরি করি। ইরশাদ করলেন, এটা ওষুধ নয়, এটা তো নিজে একটি রোগ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সর্বদা মদ পানকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ও জাদুকে সত্য বলে বিশ্বাসকারী। হযরত আল্লামা আলী কারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের এই অংশ আর জাদুকে সত্য বলে বিশ্বাসকারী এর আলোকে লিখেন, এর দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তি যে জাদুর প্রভাবকে স্বয়ংক্রিয় অর্থাৎ আল্লাহ পাকে দান ব্যতীত স্বয়ংক্রিয়ভাবে কাজ করে বলে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, জাদুর অস্তিত্ব কুরআনে করিম দ্বারা প্রমাণিত, অতএব এই ধরনের বিশ্বাস রাখা যে জাদুর অস্তিত্বই নেই, ব্যাস এগুলো মানুষের মুখের কথা, এটা কুফরি। অনুরূপভাবে জিনের অস্তিত্বকে অস্বীকার করাও কুফরি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির উৎকণ্ঠা। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমরা দুনিয়ার ভালোবাসায় পরস্পর সমঝোতা করে নিয়েছি, অতএব এখন আমরা নিজেদের মধ্যে না নেকির আদেশ দিই আর না একে অপরকে অসৎ কাজে নিষেধ করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই অবস্থায় না রাখেন, অন্যথায় জানি না আমাদের উপর কোন আজাব অবতীর্ণ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি শত শত বছরের পুরান বুজুর্গ। প্রিয় ইসলামী ভাইরা, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি শত শত বছরের পুরাতন বুজুর্গ। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সমসাময়িক যুগের অবস্থা বর্ণনা করে আজাবের উৎকণ্ঠা প্রকাশ করেছেন, অথচ এখন তো অবস্থা আরো বেশি অবনতি হয়ে গেছে। শতকোটি আফসোস, এখন তো মুসলমানদের বড় একটি অংশ একে অপরের সাথে পাল্লা দিয়ে দুনিয়ার প্রেমিক হয়ে গেছে, আর অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে কাউকে নেকি দাওয়াত দেয়া তো দূরের কথা, নেকি দাওয়াত প্রদানকারীর আইনও তো বিরোধিতা করা হচ্ছে, আর গুনাহের কাজে কাউকে নিষেধ করা তো অনেক দূরের কথা, এখন তো গুনাহের দাওয়াতে ছড়াছড়ি চলছে। হায়, না নিজের সংশোধনের চিন্তা, না পরিবার পরিজনের সংশোধনের পরোয়া, আর না প্রতিবেশীর আখিরাত সজ্জিত আর ভাবনা, আর না প্রতিবেশীর আখিরাত সজ্জিত করার ভাবনা। যাই হোক, আমাদের উচিত যে আমাদের নিজেদের সংশোধনের চেষ্টার পাশাপাশি অন্যান্য ইসলামী ভাইদেরকেও নেকি দাওয়াত দেয়া, তাছাড়া নিজের প্রতিবেশীদেরকেও একক প্রচেষ্টা করা। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গানের দিন রহিমাহুল্লাহ মুবিনদের প্রতিবেশীকে একক প্রচেষ্টা করার অনেক ঘটনা রয়েছে, যেমনটি শামউন নামক এক অগ্নি পূজারি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতিবেশী ছিল। যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এলো, তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার নিকট গেলেন, দেখলেন যে তার সমস্ত শরীর আগুনের ধোয়ার কারণে কালো হয়ে গেছে। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একক প্রচেষ্টা করে তাকে ইসলাম কবুল করার দাওয়াত প্রদান করলেন আর আল্লাহ পাকের রহমতের আশা জাগালেন। সে বলল, আমি তিনটি বিষয়ের কারণে ইসলাম থেকে দূরে সরে আছি। নাম্বার এক, ইসলামের দৃষ্টিতে যখন দুনিয়া খুবই নিকৃষ্ট বস্তু, তবে তোমরা তা অর্জনের আকাঙ্ক্ষা কেন করো? নাম্বার দুই, মৃত্যুকে নিশ্চিত মনে করার পরও এর জন্য প্রস্তুতি কেন নাও না? নাম্বার তিন, তোমাদের কথা অনুযায়ী আল্লাহ পাকে দিদার বড় নিয়ামত, তবে তোমরা দুনিয়ায় তার ইচ্ছার পরিপন্থী কাজ কেন করো? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এসব বিষয়ের সম্পর্ক তো আমলের সাথে, আকিদার অর্থাৎ বিশ্বাসের সাথে নয়। তুমি এটা তো ভাবো যে অগ্নি পূজায় সময় নষ্ট করে তোমার কি অর্জিত হলো? মুমিন যেমনই হোক, কমপক্ষে আল্লাহ পাকের একত্ববাদকে তো স্বীকার করে। দেখো, তুমি 70 বছর পর্যন্ত এই আগুনকে পূজা করেছো, এরপর আমরা দুজন যদি আগুনে ঝাঁপ দেই, তবে তা আমাদের দুইজনকেই সমানই জ্বালাবে। নিঃসন্দেহে তোমার তার ইবাদত করা তোমাকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আমার মালিক ও মাওলা এর নিকট অবশ্যই এই ক্ষমতা রয়েছে যে যদি তিনি চান, তবে এই আগুন আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। একথা বলে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাতে আগুন তুলে নিলেন, কিন্তু তা তাকে কোনো ক্ষতি করল না। তা দেখে শামউন খুবই প্রভাবিত হলো, কিন্তু উদাস হয়ে বলতে লাগলো, আমি 70 বছর অগ্নি পূজায় লিপ্ত ছিলাম, এখন শেষ সময় কি মুসলমান হয়ে যাব? তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে একক প্রচেষ্টা করা অব্যাহত রাখলেন। অবশেষে সে আরজ করল, আমি একটি শর্তে মুসলমান হতে পারি যে আপনি আমাকে এই চুক্তিনামা লিখিতভাবে দিন যে আমার মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহ পাক আমার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয় সম্বলিত চুক্তিনামা লিখে তাকে দিলেন, কিন্তু সে বলল, এতে ন্যায়পরায়ণ লোকের সাক্ষ্য লিপিবদ্ধ করুন। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার এই দাবিও পূরণ করলেন। এরপর সে মুসলমান হয়ে গেল আর ওসিয়ত করল যে আমার মৃত্যুর পর আমাকে আপনি নিজে গোসল দিয়ে এই চুক্তিনামা আমার হাতে দিয়ে দিবেন, যাতে হাশরের ময়দানে আমার মুসলমান হওয়ার প্রমাণ বহন করে। এই ওসিয়ত করার পর সে কালেমায়ে শাহাদাত পাঠ করল আর তার রূহ দেহ পিঞ্জর ছেড়ে উড়াল দিল। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ওসিয়ত পূরণ করলেন। সেই রাতে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে দেখলেন, সে অত্যন্ত দামি পোশাক ও মনোরম নকশাকৃত মুকুট পরিধান করে জান্নাতে ভ্রমণে ব্যস্ত। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার উপর কি কি ঘটেছে? সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে এমন সব নিয়ামত দান করেছেন যে যা আমি বলতে পারবো না। অতএব এখন আপনার উপর কোনো দায়ভার নেই এবং এই চুক্তিনামা ফিরিয়ে নিন, কেননা এখন আমার আর এর কোনো প্রয়োজন নেই। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন জাগ্রত হলেন তখন সেই চুক্তিনামাটি তার হাতে ছিল। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই সাফল্যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাগণের কতই না উচ্চ ও উচ্চতর শান হয়ে থাকে যে তারা নেকি দাওয়াতও দিয়ে থাকেন, আল্লাহ পাকে দানক্রমে কারামতও দেখান এবং ইমানের নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করার উপায়ও তৈরি করে দেন। যাই হোক, প্রতিবেশীরও চিন্তা করা উচিত এবং তাদেরকে নেকি দাওয়াত থেকে বঞ্চিত করা উচিত নয়। তবে হ্যাঁ, অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখার অনুমতি নেই। একজন সাধারণ মানুষ এমন মানসিকতা বানালো, আমি এই বাহানায় তাকে মুসলমান বানিয়ে নিব। অবশ্য যেই আলেমে দিন সে অমুসলিমের ধর্ম ও ভ্রান্ত আকিদা খণ্ডনের ক্ষমতা রাখেন, তিনি নিঃসন্দেহে শরীয়তের সীমার মধ্যে অবস্থান করে তাকে ইসলামে আনার জন্য নিজের নিকটবর্তী করতে পারবে এবং তাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করবে আর তার আপত্তির উত্তর দিবে। কারামতের বরকতে অসংখ্য অগ্নি পূজারীকে ইসলামে নিয়ে আসা সম্পর্কে হায়াতে আলা হযরতের প্রথম খণ্ডের 183 ও 184 পৃষ্ঠায় উল্লেখিত একটি ইমান সতেজকারী ঘটনা শুনুন, যাতে আমার প্রিয় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির অতুলনীয় তাকওয়ার আলোচনা রয়েছে। ঘটনাটি একটু সহজ করে বর্ণনা করার চেষ্টা করছি। হযরত মাওলানা হোসাইন মিরাঠি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত পীর আব্দুল হামিদ সাহেব বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ভারতের গুজরাটের একটি শহর বরুদায় আগমন করেন এবং জামে মসজিদে একদিন মাগরিবের নামাজ পড়ান। আমি কোরআন শরীফের পাঠের এমন মাধুর্য তো আর দেখিনি। তথ্য নিয়ে সাক্ষাতের জন্য তার বাসস্থানে গেলাম। কোরআনের মুজিজার ব্যাপারে পীর সাহেব তার একটি ইমান সতেজকারী ঘটনা শোনাতে গিয়ে বললেন, আমি একবার ইরান গিয়েছিলাম। সেখানকার একটি পুরনো অগ্নিকুণ্ডের সাথে সম্পৃক্ত অগ্নি পূজারীদের সাথে আমার মোনাজারার ব্যবস্থা হলো। আমি বলে দিলাম, তোমরা যে আগুনের পূজা করো সেই আগুনের ভেতরে গিয়ে জিজ্ঞাসা করো যে সে কি তার পূজারীদের কোনরূপ ছাড় দেবে নাকি তাদেরকেও পুড়িয়ে মারবে। আমার কথাকে তারা ঠাট্টা মনে করলো, কিন্তু একটি সময় নির্ধারণ করা হলো। নির্ধারিত সময়ে শহরবাসী অনন্য এক দৃশ্য দেখার জন্য একত্রিত হয়ে গেল। আমি তাদের পূজারীকে বললাম, চলো আগুনের ভিতর। সে ভয় পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমি অগ্নিকুণ্ডের ভেতর প্রবেশ করলাম এবং লেলিহান শিখা প্রজ্বলিত আগুনের ভিতর পূর্ণ 20 মিনিট ধরে দাঁড়িয়ে রইলাম। অতঃপর সম্পূর্ণ অক্ষত ও সুস্থ অবস্থায় বেরিয়ে এলাম। এই দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ অনেক অগ্নি পূজারী তওবা করে ইসলাম কবুল করে নিল। হযরত মাওলানা হোসাইন মিরাঠি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত সাহস কিভাবে পেলেন? তিনি বললেন, আগুনে প্রবেশ করার সময় আমি কোরআনে করিম হাতে করে নিয়ে গিয়েছিলাম আর আমার এই মানসিকতা ছিল যে যেই কোরআনে পাক আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে তবে তা দুনিয়ার তুচ্ছ আগুন থেকে কেন বাঁচাতে পারবে না। সেই বুজুর্গকে আমি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির নামাজ পড়ার ব্যাপারে একটি বিশেষ সতর্কতা অবলম্বনের কথা আলোচনা করলাম। তখন তিনি খুবই প্রভাবিত হলেন। পরদিন তার সাথে আমার আবারও সাক্ষাৎ হলো। তখন তিনি বললেন, আজ সারা রাত কেঁদে কেঁদে অতিবাহিত করেছি আর এটাই বলতে থাকি, হে আল্লাহ পাক, তোমার এমন বান্দাও কি রয়েছে যে এরূপ সাবধানতা সহকারে নামাজ পড়ে? আল্লাহ কিয়া জাহান্নাম আপ ভি নাসার্দ হোগা রো রো কে মুস্তফা নে দরিয়া বাহা দিয়ে হে। কালামা রেজার ব্যাখ্যা। এই পঙ্ক্তিটিতে আমার প্রিয় আলা হযরত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন, হে আল্লাহ পাক, জাহান্নামের আগুন কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের জন্য এখনো শীতল হবে না? আমার প্রিয় আল্লাহ, তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে করে এত কান্নাকাটি করছেন যেন কেঁদে কেঁদে নদী প্রবাহিত করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নিজের অন্তরে আউলিয়া কিরামের প্রতি ভালোবাসার প্রদীপ জ্বালাতে, আউলিয়াগণের ফয়েজ পেতে এবং দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করতে দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। আপনাদের আগ্রহ বৃদ্ধির জন্য একটি মাদানী বাহার আপনাদের সামনে উপস্থাপন করছি। ডেরা মুরাদ জামালির এক ইসলামী ভাইয়ের লিখিত বক্তব্যের সারাংশ হলো, দাওয়াতে ইসলামী সুবাসিত দিনী পরিবেশের সাথে সম্পৃক্ততার পূর্বে গুনাহে ভরা জীবন অতিবাহিত করছিলাম। আমার জীবনের রুক্ষ বাগানে বসন্ত বাতাস বিশ্বাস কিছুটা এভাবে লাগলো যে একদিন যথারীতি আমি মেডিকেল স্টোরে বসা ছিলাম, এক ইসলামী ভাই আমার কাছে এলো এবং একক প্রচেষ্টা করে আমাকে আন্তর্জাতিক সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণের দাওয়াত দিল। কিন্তু তার কথা শুনেও না শোনার ভান করলাম। সংশোধনের প্রেরণায় উদ্দীপ্ত সে আশিকানের রসুলের মনোবল নিম্নগামী হওয়ার পরিবর্তে আরও যেন বৃদ্ধি পেয়ে গেল। সে আমাকে লাগাতার একক প্রচেষ্টা করতে রইল। আলহামদুলিল্লাহ, আমি তার ভালোবাসা ও পরিপূর্ণ একক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে গেলাম। যখন আমি ইজতেমা স্থলের নুরানি পরিবেশে পৌঁছালাম, তখন আশিকানে রসুলের ঢেউ খেলানো সমুদ্র দেখে খুবই অভিভূত হলাম। কুরআনের তিলাওয়াত, সুন্নতে ভরা বয়ান, আবেগাপ্লুত নাত এবং আল্লাহর জিকিরের আবেগ ভরা আওয়াজ আমার মস্তিষ্ককে সুবাসিত এবং শরীর ও আত্মাকে নিয়মিত সতেজতা প্রদান করছিল। আমি অতীতের গুনাহ থেকে তওবা করে সাথে সাথে দাঁড়িয়ে রাখার নিয়ত করে নিলাম আর দাওয়াতে ইসলামের অধীনে আল্লাহর পথে সুন্নত প্রশিক্ষণের জন্য সফরকারী আশিকানে রসুলের মাদানী কাফেলার সাথে সফর করার মানসিকতা বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের সুবাসিত দিনই পরিবেশের সাথে সম্পৃক্ততার বরকতে আমার মতো গুনাহগারের নেকির প্রতি ভালোবাসা ও গুনাহের প্রতি ঘৃণার মহান প্রেরণা নসিব হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, ইসলামী ভাইয়ের একক প্রচেষ্টার অবিচলতা অবশেষে সাফল্য বয়ে আনলো এবং গুনাহে ভরা জীবন অতিবাহিতকারী যুবক সুন্নতে ভরা ইজতেমায় এসে গেল আর আশিকানের রসুলের সাহচর্য ও বরকত গুনাহগারকে নেককার বানিয়ে দিল, তাকে দাড়ি বৃদ্ধি, নেক আমল করা এবং গুনাহের পিছু ছাড়তে আগ্রহী করে দিল। আসলেই নেকি করার তৌফিক অর্জিত হওয়া সৌভাগ্যের বিষয়। নেকি গুনাহকে ধ্বংস করে, কবর ও জাহান্নামের আজাব থেকে বাঁচায় এবং জান্নাত দান করে। দাওয়াতে ইসলামের মাকতাবুল মদিনায় প্রকাশিত পবিত্র কুরআনের অনুবাদ গ্রন্থ খাজাইনুল ইরফান সম্বলিত কানজুল ইমানের 438 পৃষ্ঠায় 12তম পারা সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সৎকর্মসমূহ অসৎকর্মসমূহকে মিটিয়ে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুটি বাণী। নাম্বার এক, যেখানে থাকো আল্লাহ পাককে ভয় করতে থাকো এবং গুনাহের পর নেকি করে নাও, কেননা ওই নেকি সেই গুনাহকে মুছে দিবে, আর মানুষের সাথে সৎ ব্যবহার করো। নাম্বার দুই, নিশ্চয় গুনাহের পর নেকি সম্পাদনকারীর উদাহরণ ওই ব্যক্তির ন্যায় যার টাইট লোহবর্ম তার গলায় চেপে ধরল, অতঃপর সে যখন নেক আমল করে তখন তার বর্মের একটি করা খুলে যায়, অতঃপর যখন সে আরেকটি নেকি করে তখন তার অপর করাও খুলে যায়, এক পর্যায়ে সে বর্মটি মাটিতে পড়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আয়াতে মোবারাকা ও প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুটি বাণী দ্বারা জানতে পারলাম যে যখনই গুনাহ হয়ে যায় তখনই কোনো নেকি করে নেওয়া উচিত। যেমন দরুদ শরীফ, কালেমায়ে তৈয়বা ইত্যাদি পড়ে নিন। যেমনি ভাবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, যখনই তোমার দ্বারা কোনো গুনাহ সম্পাদন হয়ে যাবে তবে এর পরপরই কোনো নেক কাজ করে নাও, কেননা এই নেকি সেই গুনাহকে মুছে দিবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু বলাও কি নেকি হিসাবে গণ্য হবে? ইরশাদ করলেন, এটা তো শ্রেষ্ঠতম নেকি। তবা করার মনোভাবে গুনাহ করা কুফরি। এই হাদিসে পাক পড়ে মাআযাল্লাহ কেউ এটা ধরে নেবেন না যে অনেক মজবুত উপায় হাতে এসে গেল, এবার তো ব্যাপকভাবে গুনাহ করতে থাকবো আর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিব তবে গুনাহ মুছে যাবে। আল্লাহর শপথ, এটা শয়তানের অনেক বড় এবং মন্দ একটি আক্রমণ। এই মনোভাবে গুনাহ করা যে পরবর্তীতে তওবা করে নিব, এটা জঘন্য কবিরা গুনাহ। বরং প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি নুরুল ইরফানের 376 পৃষ্ঠায় সূরা ইউসুফের 9 নম্বর আয়াতের তাফসিরে বলেন, তওবার মনোভাবে গুনাহ করা কুফরি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, প্রতিবেশীর অনেক হক রয়েছে, তা পালন করার জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকা উচিত। প্রতিবেশীকে সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ ও মাদানী কাফেলার সুন্নতে ভরা সফরের দাওয়াত দিতেও উদাসীনতা করা উচিত নয়। তাছাড়া তাদেরকেও মাআযাল্লাহ গুনাহে লিপ্ত দেখলে তবে তাদেরকে তা থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি তাওরাত শরীফে পড়েছি যে কারো প্রতিবেশী অবাধ্যতায় লিপ্ত হলো আর সে তাকে বাধা দিল না, তবে সেও এই গুনাহের অংশীদার। প্রতিবেশীকে নেকি দাওয়াত দেয়া ও গুনাহ থেকে নিষেধ করার গুরুত্ব অনেক বেশি, যা এখন যে বর্ণনাটি উপস্থাপন করা হচ্ছে তা দ্বারা প্রকাশ পায়। যেমনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথা শুনেছি যে কিয়ামতের দিন এক ব্যক্তি অন্যের বিরুদ্ধে অভিযোগ করবে, অথচ সে তাকে চিনবেও না। অভিযুক্ত ব্যক্তি বলবে, আমার কাছে তোমার কি হক, আমি তো তোমাকে ভালোভাবে চিনিও না। অভিযোগকারী বলবে, তুমি আমাকে গুনাহ করতে দেখতে কিন্তু আমাকে নিষেধ করতে না। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত উভয় রেওয়ায়াত দ্বারা জানতে পারলাম যে প্রতিবেশীদেরকেও অবশ্যই নেকি দাওয়াত দেয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা উচিত। আপনার প্রতিবেশী যদি বেনামাজি হয় তবে তাকে নামাজের দাওয়াত দিন, যদি সে নামাজে হয় কিন্তু জামাতে অবহেলা করে তবে তাকে জামাতের দাওয়াত দিন। এমনকি যদি আপনার প্রবল ধারণা হয় যে তাকে বুঝালে তবে জামাত সহকারে নামাজ পড়া শুরু করে দিবে, তবে এখন তাকে বুঝানো ওয়াজিব হয়ে গেল, না বুঝালে গুনাহগার হবেন। যেমনটি দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনার প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্বলিত বাহারে শরীয়ত প্রথম খণ্ডের 582 পৃষ্ঠায় রয়েছে, স্বজ্ঞান প্রাপ্তবয়স্ক স্বাধীন সক্ষম ব্যক্তির উপর জামাত ওয়াজিব, বিনা অপারগতায় একবারও বর্জনকারী গুনাহগার ও শাস্তির হকদার, আর কয়েকবার বর্জন করলে তবে ফাসিক, সাক্ষ্যদানে অযোগ্য এবং তাকে কঠিন শাস্তি দেয়া হবে। যদি প্রতিবেশীরা নীরবতা পালন করে তবে তারাও গুনাহগার হবে। মসজিদের পেশ ইমামের খিদমতে পরামর্শ স্বরূপ আরজ হলো, তারা যেন নিজের মুসল্লিদের খোঁজ খবর নেন যে তাদের মধ্যে কে জামাত সহকারে নামাজ পড়ে আর কে পড়ে না। যদি কোনো নামাজি কোনো নামাজে অনুপস্থিত থাকে তবে তার বাড়ি গিয়ে বা ফোন করে তার খবর নেয়া, অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া এবং অলসতার কারণে না এলে তবে নেকি দাওয়াত দেয়া। আর এটি শুধু ইমাম সাহেবের জন্যই নয়, সকল ইসলামী ভাইদেরকেও এরূপ করা উচিত। আমিরুল মুমিনিন ইমামুল আদিলিন মুতাম্মিমুল আরবাইন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজিদের খোঁজ খবর নেওয়ার একটি ঘটনা লক্ষ্য করুন এবং সেই অনুযায়ী আমল করার মানসিকতা বানিয়ে নিন। যেমনটি আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে হযরত সুলাইমান বিন আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন না, তিনি বাজারে গমন করলেন। পথিমধ্যে হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, তার মাতা হযরত সাইয়্যিদাতুনা শেফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ফজরের নামাজে আমি সুলাইমানকে পাইনি। তিনি বললেন, রাতে নফল নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফজরের নামাজ জামাত সহকারে পড়া, এটা আমার কাছে সারা রাত কিয়াম করা অর্থাৎ নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে খোঁজ খবর নিলেন। এই বর্ণনা দ্বারা এটাও জানতে পারলাম, সারা রাত নফল নামাজ পড়া বা জিকির ও নাতের মাহফিলে গভীর রাত পর্যন্ত অংশগ্রহণ করার কারণে ফজর নামাজ কাজা হয়ে যাওয়া তো দূর, ফজরের জামাতও যদি না পায় তবে আবশ্যক যে এ ধরনের মুস্তাহাব কাজ বাদ দিয়ে রাতে আরাম করা এবং জামাত সহকারে ফজরের নামাজ আদায় করা। নামাজের সময় ঘুমানো লোকদের মাথা চূর্ণ করার আজাব, যে সকল লোক রাতে আসর জমায় ও সমাবেশ করে থাকে আর ফজরের নামাজের পূর্বে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজ থেকে নিজেকে বঞ্চিত করে দেয়, তাদের জন্য চিন্তার বিষয়। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের ইরশাদ করেন, আজ রাতে দুজন ব্যক্তি হযরত জিব্রাইল ও মিকাইল আলাইহিমাস সালাম আমার নিকট আসলেন আর আমাকে পবিত্র ভূমিতে নিয়ে এলেন। আমি দেখলাম যে এক ব্যক্তি শুয়ে আছে, তার মাথার পাশে একজন ব্যক্তি পাথর উঠিয়ে দাঁড়িয়ে আছে এবং একের পর এক পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করছে। প্রতিবার চূর্ণ বিচূর্ণ করার পর পুনরায় ঠিক হয়ে যাচ্ছিল। আমি ফেরেশতাদের বললাম, সুবহানাল্লাহ, এ কে? তারা আরজ করলেন, সামনে অগ্রসর হন। আরো কিছু দৃশ্য দেখানোর পর ফেরেশতারা আরজ করলেন, প্রথম ব্যক্তি যাকে আপনি দেখেছেন সে ছিল ওই ব্যক্তি যে কোরআন পড়েছে, অতঃপর ছেড়ে দিয়েছিল আর ফরজ নামাজের সময় ঘুমিয়ে যেত, তার সাথে এই আচরণ কিয়ামত পর্যন্ত চলবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নামাজের অভ্যাস গড়তে, সুন্নতের অনুসরণে নেকি স্বভাব বানাতে এবং গুনাহের ভয়াবহতা থেকে বাঁচতে দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আসুন আপনাদের উৎসাহ ও উদ্দীপনার লক্ষ্যে একটি মাদানী বাহার শোনাই। যেমনটি এশিয়ার সবচেয়ে বড় জনবহুল এলাকা আওরঙ্গি টাউনের বাসিন্দা এক ইসলামী ভাইয়ের চিঠির সারমর্ম হলো, দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমি নেকি থেকে অনেক দূরে ও গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। মনোবৃত্তি পূরণ করাই যেন আমার জীবনের উদ্দেশ্য হয়ে গিয়েছিল। অশ্লীল সিনেমা নাটক দেখার পাশাপাশি বিভিন্ন ধরনের গুনাহের ভয়াবহতার শিকার ছিলাম। আমার নেকির প্রতি চরম উদাসীনতা ও সিনেমা নাটকের প্রতি পাগলের মতো ভালোবাসার ধরনের এই বিষয়টি দ্বারা অনুমান করা যায় যে ঘর থেকে আমাকে যেই 1,000 টাকা পকেট খরচ দেওয়া হতো তা দিয়ে নিত্য নতুন সিনেমা ও নাটকের ভিসিডি কিনে নিতাম। এমনকি আমার নিকট 2,000-এরও অধিক ভিসিডি জমা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে নেক হেদায়েত লেখা ছিল যা কিছুটা এভাবে অর্জিত হলো যে একদিন এক আশিকি রাসুল সবুজ পাগড়ি শরীফের মুকুট সাজিয়ে আমার কাছে এসে একক প্রচেষ্টা করে আমাকে আখিরাতের ব্যাপারে কিছুটা এভাবে নেকি দাওয়াত দিল যে খোদাভীতি আমার শিরায় শিরায় ভর করতে লাগলো। খারাপ অভ্যাস এবং ভ্রান্ত মানসিকতার ভীত নড়ে উঠল। সেই আশিকি রাসুলের সুন্দর চরিত্র ও একক প্রচেষ্টার বরকতে আমি দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুনাতভরা ইজিতিমায় উপস্থিত হয়ে গেলাম। সেখানে হওয়া সুনাতভরা বয়ান আমার গুনাহপূর্ণ অন্তরকে পরিবর্তন করে দিল এবং শেষের দিকে করা ভাবাবেগপূর্ণ দোয়া মনের মাঝে এমন প্রভাব সৃষ্টি করল যে বাড়ি এসে আমি সিনেমা সকল ভিসিডি ভেঙে চুরমার করে ফেললাম। দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ততার বরকতে আমি দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনার সুনাতভরা বয়ানের ক্যাসেট ঘরে এনে নিজেও শুনলাম আর পরিবারের অন্যদেরকেও শুনতে দিলাম। তো এর বরকতে আলহামদুলিল্লাহ আমার পুরো পরিবার দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে কাদেরী রজবী সিলসিলায় অন্তর্ভুক্ত হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সুনাতভরা ইজতেমার বরকতের ব্যাপারে কি বলবো, এতে আশিকানে রসুলের সাহচর্য নৈকট্য ও বরকত নসিব হয়ে থাকে। এতে অনেক আল্লাহর মকবুল বান্দা উপস্থিত থাকে যাদেরকে যদিও বা চেনা যায় না কিন্তু তাদের বরকতে তরি পার হয়ে যায়। ওলামাগণ বলেন যেখানে 40 জন নেককার মুসলমান একত্রিত হয় সেখানে একজন আল্লাহর ওয়ালি অবশ্যই থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অসংখ্য এলোমেলো চুল বিশিষ্ট ধুলোময় শরীর ও দুটি পুরনো কাপড়ে আবৃত লোক এমন হয়ে থাকে যে যাদের কোনো পাত্তাই দেয়া হয় না। যদি তারা আল্লাহ পাকের নামে কসম করে নেয় তবে আল্লাহ পাক তাদের কসমকে পূর্ণ করে দেন। আর বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লোকদের অন্তর্ভুক্ত। তো হযরত বারা বিন মালিকের দোয়া কবুলের ঘটনা উল্লেখিত হাদিসে পাকের বর্ণনাকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান বাণীর প্রেক্ষিতে এক ঈমান সতেজকারী ঘটনা বর্ণনা করেন, আপনারা শুনুন আর ঈমান সতেজ করুন। বর্ণনাকারী বলেন, একবার মুসলমানরা কাফেরদের সামনাসামনি হয়ে গেল, তখন কাফেররা মুসলমানদের অনেক ক্ষতি করল। তখন মুসলমানরা একত্রিত হয়ে তাকে আবেদন করল, হে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার প্রতিপালককে শপথ দিয়ে বিজয়ের জন্য দোয়া করুন। তিনি আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি তোমাকে তোমার শপথ দিয়ে দোয়া করছি, আমাদেরকে কাফেরের উপর বিজয় দান করো আর আমাকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দাও, অর্থাৎ শাহাদাত দান করে দাও। সাথে সাথে তার দোয়া কবুল হয়ে গেল এবং মুসলমানরা জয় লাভ করল। আর সেই যুদ্ধেই হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।